ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুই দিনের এক সফরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাচ্ছেন।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
রোহিঙ্গাদের হাতে খুন ১০৫ জন হিন্দু।
রয়েছে অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য।
We're going to work out something where every time somebody comes in from a certain country, we're going to deduct a rather large amount of money from what we give them in aid.
এছাড়াও থাকছে নারী কণ্ঠ, তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে ১২ জুনে নির্ধারিত শীর্ষ বৈঠকটি বাতিল ঘোষণা করেছেন। কিমকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন যে, আমি আপনার সঙ্গে সিঙ্গাপুরে দেখা করার প্রতীক্ষায় ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আপনার সাম্প্রতিক বিবৃতিতে যে প্রচণ্ড উষ্মা এবং খোলাখুলি বৈরিতার প্রকাশ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি দীর্ঘদিনের পরিকল্পিত এই বৈঠকের এখন যথার্থ সময় নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তরফ থেকে উত্তর কোরিয়াকে কোনো রকম ছাড় দেবার আগে লিবিয়ার মতো দেশটিকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত হতে হবে এমন কথা বলার পর উত্তর কোরিয়া সম্প্রতি ওই শীর্ষ বৈঠক থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছিল। পিয়ংইয়ং এই প্রক্রিয়াটি ক্রমে ক্রমে সম্পন্ন করার আহ্বান জানিয়েছিল। ট্রাম্প তাঁর ওই চিঠিতে বলেন, আপনি আপনাদের পারমাণবিক ক্ষমতার কথা বলেন, আমাদের পারমাণবিক ক্ষমতা এতটাই ব্যাপক ও শক্তিশালী যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সেগুলো যেন কখনই ব্যবহার করতে না হয়। তিনি অবশ্য বলেন যে উত্তর কোরিয়া যদি এই গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক সম্পর্কে তার মনোভাব পরিবর্তন করে তাহলে অনুগ্রহ করে আমাকে ফোন করতে কিংবা লিখতে দ্বিধাবোধ করবেন না। ট্রাম্প তাঁর চিঠিতে আরও লেখেন, বিশ্ব এবং বিশেষত উত্তর কোরিয়া স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি ও সম্পদ অর্জনের বিরাট সুযোগ হারালো। এই হারানো সুযোগ ইতিহাসে সত্যিকার দুঃখের বিষয়। এ ব্যাপারে ট্রাম্প কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন। ওদিকে এর আগে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে তার প্রতিশ্রুতির প্রমাণের উদ্দেশ্যে পাংগিন এন পরমাণু পরীক্ষা কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকটি বাতিলের কয়েক ঘণ্টা আগে ওই পরমাণু পরীক্ষা কেন্দ্রটি উত্তর কোরিয়া বন্ধ করে দেয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অবসান ঘটানো এবং দেশটিকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের বিনিময়ে তার পরমাণু অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সমঝোতায় পৌঁছানোর জন্যে উত্তর যে একতরফাভাবে পরমাণুর ক্ষেত্রে এই ছাড় দিল, দক্ষিণ কোরিয়া তাকে স্বাগত জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নৌ কিউ ডুক বলেন, আমরা আশা করছি এই পদক্ষেপ ভবিষ্যতে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি করবে। তবে যদিও পরমাণু পরীক্ষা ক্ষেত্র বন্ধ করা একটি তাৎপর্যপূর্ণ প্রতীকী ঘটনা, বিশ্লেষকরা এ নিয়ে সন্দিহান যে এর ফলে ভবিষ্যতে কিম জং উনের সরকার আরও পরমাণু পরীক্ষা নিতে সত্যি সত্যি নিরুৎসাহিত হবে কি না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে তারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান প্রদেশের বিদ্রোহীদের একটি প্রধান নির্দেশনা ও নিয়ন্ত্রণ ক্ষেত্রে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য রকেটের মাধ্যমে আক্রমণ চালিয়েছে। এক সরকারি ঘোষণায় জানানো হয় যে মুসা কালা জেলায় গতকালের ওই অভিযানটি চালায় যুক্তরাষ্ট্রের সামরিক টাস্ক ফোর্স সাউথওয়েস্ট। এতে ওই আক্রমণের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয় যে ওই স্থাপনাটি পরিচিত তালিবান নেতাদের বৈঠকের জায়গা বলেই জানা যেত এবং যেখানে তারা আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালানোর পরিকল্পনা করত। এই বাহিনী সেখানে নির্বাচনের জন্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিন কোরের ব্রিগেডিয়ার জেনারেল বেঞ্জামিন ওয়াটসন বলেন, এ ধরনের আক্রমণ তালিবান তৎপরতাকে যে কেবলমাত্র খর্ব করে তাই নয়, আফগান শরিকদেরকেও দুর্বল শত্রুদের বিরুদ্ধে অব্যাহত চাপ আরোপের ক্ষমতা দিয়ে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুদিনের এক সফরে ভারতে যাচ্ছেন। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর পশ্চিমবঙ্গ সফরকালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন এবং আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে শান্তিনিকেতনে বাংলাদেশ সরকারের নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন। এরপরই সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে বৈঠক করবেন বলে তাঁরা জানান। শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে। কলকাতায় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং নেতাজি সুভাষ বসু জাদুঘর পরিদর্শন করবেন। শনিবার রাতে তিনি দেশে ফিরবেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের 7 সদস্যকে আটক করেছে র‍্যাব। এদিকে চলমান মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে অন্তত 8 নিহত হবার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ঢাকায় র‍্যাবের তরফে তথ্য জানিয়ে বলা হয়েছে, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে এবং গোলাগুলিতে হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। বুধবার গভীর রাতে এবং বৃহস্পতিবার ভোরে দেশের বিভিন্ন স্থানে অন্তত 8 নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা, ফেনী ও মাগুরা জেলাসমূহে 2 করে এবং নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 1 করে নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলো থেকে বিভিন্ন ধরনের মাদক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে 2017 সালের 25 ও 26 অগস্ট 105 হিন্দু পুরুষ, মহিলা, শিশুকে হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই দুদিন মায়ানমারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা উত্তর রাখাইন অঞ্চল থেকে ধরে নিয়ে গিয়েছিল হিন্দু নারী, পুরুষ ও শিশুদের। 8 হিন্দু নারী ও 8 হিন্দু শিশু ইসলামে ধর্মান্তরিত হয়ে প্রাণ বাঁচায়, কিন্তু খুন হয়ে যান বাকি 105 হিন্দু নরনারী। পরের দিন 26 অগস্টেও এই হত্যালীলা চলেছিল। প্রাণ ভয়ে বাড়ি ঘর দোর ফেলে পালিয়ে এসেছেন যে রোহিঙ্গারা, তাদের মধ্যে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই রয়েছেন। সংখ্যায় এরা অন্তত 7 বেশিরভাগই বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, কিছু ভারতে। ভারত সরকার অবশ্য এদের আশ্রয় দিতে আগ্রহী নয়। বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
একটি আন্তর্জাতিক তদন্ত দল বলছে তারা এটা শনাক্ত করতে পেরেছে যে 2014 সালে ইউক্রেনের আকাশে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের জন্য দায়ী রাশিয়ার সামরিক ব্রিগেডের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র। যৌথ তদন্ত দলটি এই উপসংহারে পৌঁছয় যে ফ্লাইট MH-17 বুক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওলন্দাজ জাতীয় পুলিশের উইলবার্ট পলিসনের মতে, এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে রাশিয়ার 53 বিমান বিধ্বংসী ব্রিগেড। পলিসন দ্য নেদারল্যান্ডসের বুনিক শহরে এই দীর্ঘদিনের তদন্ত সম্পর্কে প্রাথমিক ফলাফল উপস্থাপন করতে গিয়ে এই কথাগুলো বলেন। ওই বিমান বিধ্বংসের সঙ্গে রাশিয়ার কোনো রকম সংশ্লিষ্টতার কথা ক্রেমলিন বারবার অস্বীকার করে এসছে। স্মরণ করা যেতে পারে যে একটি চলমান রকেট উৎক্ষেপণ থেকে নিক্ষিপ্ত রকেটটি 2014 সালের 17 জুলাই ইউক্রেনের সেই অঞ্চলের উপর থেকে উড়ে যাওয়া বোয়িং 777 আঘাত হানে, যে অঞ্চলটি নিয়ন্ত্রণ করছিল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নৌমহড়ার নিমন্ত্রণ বাতিলের সিদ্ধান্ত গঠনমূলক নয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন এই সিদ্ধান্ত সত্ত্বেও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা পালন করে যাবে। বুধবার যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয় এই বলে যে দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আচরণ অস্থিতিশীল এবং যুক্তরাষ্ট্রের মহড়া নীতিমালার সঙ্গে অসঙ্গত। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বিশ্বভারতী প্রাঙ্গণে শুক্রবার উদ্বোধন করা হবে বাংলাদেশ ভবনের। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকছেন সেই অনুষ্ঠানে। এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে প্রতিক্রিয়া। কেমন চলছে প্রস্তুতি বিশ্বভারতী থেকে তা জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
আজ 24 মে 2018, রাত পোহালেই আগামীকাল 25 মে 2018। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বীরভূম জেলায় দুদেশের অর্থাৎ ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত, যার কর্মকণ্ডে একেবারে মুখরিত, বীরভূম জেলার শান্তিনিকেতনের বিশ্বভারতী প্রাঙ্গণে আগামীকাল উদ্বোধন হতে চলেছে বাংলাদেশ ভবন, যার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উপস্থিত থাকবেন আমাদের দেশ অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বীরভূমের মাটির বোলপুরের বর্ষিয়ান নাগরিক, বিশিষ্ট নাগরিক সাংবাদিক সুজন, এখানকার সুজন ব্যক্তিত্ব চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমরা পেয়েছি এই আগের দিনের মুহূর্তে, প্রাক মুহূর্তে, সেই শুভ সন্ধিক্ষণের আগে দাঁড়িয়ে এখানকার মানুষ হিসাবে ওনার কি প্রতিক্রিয়া, কি অনুভূতি?
শান্তিনিকেতনের বিদেশি প্রধানমন্ত্রী কিংবা ভারতের প্রধানমন্ত্রী, এটা খুব একটা নতুন বিষয় নয়। তার কারণ শান্তিনিকেতনে অনেকদিন পরে এটা হচ্ছে। যদি দেখা যায় যে শান্তিনিকেতনের প্রতি ভারতের প্রধানমন্ত্রীরাই প্রায় এখানে পা রেখেছেন আচার্য হিসেবে, তবে এটাও আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মানে গান্ধী পরিবারের সাথে শান্তিনিকেতনের যে সম্পর্ক, যেহেতু ইন্দিরা গান্ধী এখানে ছাত্রী ছিলেন, ফলে পরবর্তীকালে প্রধানমন্ত্রীরা হয়েছেন আচার্য, কিন্তু অনেকেরই মনে হয়েছে যে প্রধানমন্ত্রীকে কি আচার্য করার আর প্রয়োজন আছে? কারণ কোথাও যেন একটা টাচ বা পার্সোনালিটির যে জায়গাটা, আন্তরিকতার জায়গাটা, সেটা মনে হয় একটা অভাব বোধ সেই থেকে শুরু হয়েছে। শেখ হাসিনাও এখানে প্রধানমন্ত্রী হিসেবে এসছেন এবং আমরকুঞ্জে তাকেও দেশিকত্বম দেওয়া হয়েছে। সেই অর্থে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আসা খুব একটা নতুন নয়, কিন্তু অনেকদিন পরে। এবং যেটা নতুন সেটা হচ্ছে যে বাংলাদেশ ভবন, এইটা শান্তিনিকেতনের কাছে একটা উবরি পাওনা। কারণ বাংলাদেশে আমরা অনেকেই যেতে পারি না, কিন্তু রবীন্দ্রনাথের কর্মকাণ্ডের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ শিলাইদহ। বাংলাদেশ গভর্নমেন্ট এর আগে সোনার তরি যে জায়গাটা লিখেছিলেন, সেই তরি এখানে তারা রেপ্লিকা উত্তরণে তারা আমাদেরকে দিয়েছিল, এবং সেই বাংলাদেশ ভবনটাকে আমরা পাচ্ছি, এটা খুব গর্বের। এবং শান্তিনিকেতনে অবশ্যই নরেন্দ্র মোদি এই মুহূর্তে সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবীতেও একটা আলোচিত নাম, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। ফলে সেই মানুষটিও কালকে আসবেন এবং সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। সব মিলিয়ে শান্তিনিকেতনবাসী হিসেবে কিছুটা হয়তো হ্যাজার্ড আমাদের পেরুতে হচ্ছে, এসপিজি বা তোমার বিভিন্ন ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা, তাদের যে বেড়াজাল। আর সকাল থেকেই শান্তিনিকেতনে আকাশে হেলিকপ্টার আর মাটিতে ভারী বুটের আওয়াজ জানান দিয়েছে যে VVIPরা আবার আসছেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনবাসী হিসেবে নিশ্চয়ই গর্বের, আমরা গর্বিত।
আমরা উপস্থিত হয়েছি বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপিকা মাননীয়া সবুজ কলি সেন মহাশয়ের কাছে। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব এই প্রস্তুতির আগে ওনার অনুভূতি এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে উনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সে সম্পর্কে।
আমাদের একটা অত্যন্ত আনন্দের বিষয়। প্রথমে আমি সমাবর্তনের কথা বলছি। আমাদের আচার্য হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। 10 বছর আমাদের এখানে আচার্য আসেননি সমাবর্তনে। 10 বছর পরে সমাবর্তনে আচার্য আসার স্বভাবতেই আমরা সবাই আনন্দিত, ছাত্রকর্মী, অধ্যাপক। 5 বছর পরে সমাবর্তন হচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশ ভবনের উদ্ঘাটন। বাংলাদেশ ভবন আমরা সবাই জানি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। আপনিও বললেন একটু আগেই যে একই কবি দুই দেশে জাতীয় সঙ্গীত রচনা করেছেন। আমাদের দুই দেশের ভাষা, আমাদের দুই বাংলার সংস্কৃতি, কৃষ্টি এক। এই দিক থেকে এটি আমাদের পক্ষে একটি ঐতিহাসিক ক্ষণ এবং ভারতবর্ষ ও বাংলাদেশের সুসম্পর্ক সম্প্রীতির জন্য বাংলাদেশ ভবন কাজ করবে একটি সেতু হিসেবে, সেটাই আমরা মনে করি। এবং এটা একটা ঐতিহাসিক এই অর্থে যে এই জন্য এই শান্তিনিকেতনে বিশ্বভারতীতে দুজন প্রধানমন্ত্রী আসছেন, একজন মুখ্যমন্ত্রী আসছেন এবং রাজ্যপাল আসছেন। এটা আমাদের এখানে আর আগে কখনো হয়নি, এটি সত্যি ঐতিহাসিক মুহূর্ত এবং বাংলাদেশ ভবনের মধ্যে দিয়ে দুই দেশের সম্প্রীতি দৃঢ় হোক, এটাই আমরা কামনা করব।
এই মুহূর্তে সংগীত ভবনের সামনে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীতে প্রায় পাঁচজন ছাত্রছাত্রী আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অনুভূতির কথা জানতে চাইব। বাংলাদেশ থেকে পড়তে এসেছেন অর্ণব, তোমার কেমন লাগছে এই মুহূর্তে যে আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন, সেই সঙ্গে তোমরা সেই উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগও পাবে, দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ভবন উদ্বোধন হচ্ছে, এটা ভারতবর্ষের কাছেও একটা বড় পাওয়া, তোমাদের অনুভূতি কী?
আমাদের প্রথমত বিশ্বভারতী ছাত্রছাত্রী আর প্রথমত আমরা দুই দেশের প্রধানমন্ত্রীকে এখানে পাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া, মানে ওনাকে খুব কাছ থেকে আমরা পাচ্ছি। আর হচ্ছে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনিও আসছেন, এটা অনেক বড় আমাদের কাছে পাওয়া। সমাবর্তনে দুজনেই একসাথে সমাবর্তনে মানে অংশগ্রহণ করবেন, তারপরে ওনারা দুজনেই একসাথে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন ওখানে।
তুমিও তো বাংলাদেশ থেকে পড়তে এসছো, কী নাম তোমার?
আশিকুর রহমান রাতু।
কী পড়াশোনা করো এখানে?
ইকোনমিক্স ডিপার্টমেন্টে।
আচ্ছা, তো কালকের অনুষ্ঠান সম্পর্কে তোমার কিছু জানা আছে?
হ্যাঁ, কালকের অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে এখানে প্রথমে সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন, এবং সেখানে সমাবর্তন অনুষ্ঠানে এক ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পর ওনারা বাংলাদেশ ভবনে যাবেন এবং বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন, এবং তারপর সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেখানে ভারত এবং বাংলাদেশের শিক্ষার্থীরা যারা সঙ্গীত ভবনে পড়াশোনা করতেছেন তারা গান পরিবেশন করবেন এবং হয়তো সেখানে আরও অন্যান্য কোনো প্রোগ্রাম হতে পারে।
তুমি কোথা থেকে পড়তে এসছো?
আমি রাজশাহী থেকে এসেছি।
কি পড়ো, তোমার নাম কি?
আমার নাম মৈত্রী মুখার্জি, আমি এখানে ক্লাস 11-এ উঠলাম এবার পাঠভবনে।
তোমার নিজের কেমন অনুভূতি?
আমার তো খুব ভালো লাগছে, আসলে বাইরের দেশে এসে নিজের দেশকে তো খুব অনুভব করি, এবার নিজের দেশেরই একটা ভবন হচ্ছে সেই হিসেবে আমি খুবই মানে প্রাউড ফিল করছি যে মানে ভারতে এসে নিজের দেশকে প্রেজেন্ট করতে পারছি, এটাই অনেক।
আমরা চলে যাব বাংলাদেশের আরেকজন ছাত্রী বিশ্বভারতীতে পড়াশোনা করে। কি নাম তোমার?
ময়ূরাক্ষী সান্যাল।
আর কি পড়ছো এখানে?
আমি বিশ্বভারতীতে এমএসসি ফাইনাল ইয়ার বটানি ডিপার্টমেন্ট।
কেমন লাগছে কালকের দিনটা সম্পর্কে? একটা তো নিশ্চয়ই মনের মধ্যে উন্মাদনা কাজ নিশ্চয়ই করছে, ঠিক কেমন লাগছে?
আমরা তো বহুদিন থেকে শুধু প্রহর গুনছি কবে সেই শুভক্ষণটি আসবে। একটা ব্যাপার ভেবে ভীষণ ভালো লাগছে যে অপেক্ষার আর মাত্র একদিন, আগামীকাল সেই শুভক্ষণটি যখন আমরা একসাথে দুই দেশের প্রধানমন্ত্রীকে পেতে চলেছি একই সাথে সমাবর্তন অনুষ্ঠান এবং বাংলাদেশ ভবনের শুভ উদ্বোধনে। নিজেকে অনেক লাকি মনে করি যে আজকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব কাছ থেকে পেতে চলেছি। সেই সাথে এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় যে বাংলাদেশ ভবনে একটা লাইব্রেরি এবং মিউজিয়াম থাকছে যার মাধ্যমে আমরা আমাদের দেশীয় সংস্কৃতি এবং বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারছি।
আমরা পেয়েছি আরও একজন ছাত্র, সুজন ছাত্র বিশ্বভারতীর উপর বাংলা থেকে পড়তে এসেছেন। তোমার নাম কি?
আমার নাম পার্থ বিশ্বাস, আমি এখানে বিজ্ঞান বিভাগে।
কেমন লাগছে, তোমার নিজের অনুভূতি কেমন?
আসলে খুব 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 আনন্দিত এবং খুব উত্তেজিত, কারণ এই আমাদের এখানে অন্য দেশের যেমন চীনা ভবন আছে, হিন্দি ভবন আছে, তারপর অন্য দেশের ভবন আছে, কিন্তু বাংলাদেশ ভবন এই প্রথম এখানে বিশ্ববাড়িতে হচ্ছে, এটা আমি খুবই আনন্দিত। আর ভবনটা যখন যবে থেকে শুরু হয়েছে, কাজ নির্মাণ শুরু হয়েছে, তবে থেকে একটা আনন্দিত যে কবে উদ্বোধন হবে, কবে উদ্বোধন হবে, সেই উদ্বোধনের দিনটা আর মাত্র একদিন বাকি, এর জন্য মানে সেই সেই সেইভাবে আনন্দিত আমরা।
আমরা শুনলাম বাংলাদেশে পড়তে আসা এখানকার ছাত্রছাত্রীদের বক্তব্য, কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে কালকে বাংলাদেশ ভবন যে উদ্বোধন হবে, সে বাংলাদেশ ভবনের ভিতরে একটা খুব সুন্দর লাইব্রেরি আছে, একটা খুব সুন্দর ক্যাফেটেরিয়া আছে, খুব সুন্দর একটা অডিটোরিয়াম আছে, কিন্তু অডিটোরিয়ামের আসন সংখ্যা হচ্ছে 453। আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশ এই ছাত্রছাত্রীরা যে বিশ্বভারতীতে পড়তে এসছে তারা 60 জন হয়তো সেখানে বসার সুযোগ পাবে, নিরাপত্তার খাতিরে খুব বেশি মানুষকে সেখানে আসন সংকুলন হওয়ার জন্য তারা স্থান দিতে পারছে না, ছাত্রছাত্রী অনেক আছে, অনেক অতিথি অভ্যাগতরা থাকবেন, অনুষ্ঠানটা হচ্ছে এটাই বড় কথা, কে ঢুকতে পারলো বা না পারলো সেটা বড় কথা নয়, আমরা অপেক্ষায় থাকবো সেই শুভক্ষণটার জন্য। বিশ্বভারতী শান্তিনিকেতন প্রাঙ্গণ থেকে পরমা শেষ ঘোষায় ভয়েস অফ আমেরিকা।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশ থামাতে যেসব দেশ সহায়তা করছে না, সেসব দেশে সহায়তা দানের কৌশলে বড় পরিবর্তন আনবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অর্থ বরাদ্দ বড় আকারে কমিয়ে আনা হবে। ভয়েস অফ আমেরিকার স্টিভ হারম্যান, জ্লটিকা হোকে ও মাইকেল ব্রাউনের রিপোর্ট থেকে তথ্য নিয়ে অভিবাসন আইনজীবী অশোক কর্মকারের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সেলিম হোসেন।
নিউ ইয়র্কের লং আইল্যান্ডে হোমল্যান্ড সিকিউরিটি কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, বিশেষ দেশ থেকে আসা মানুষেরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে এখানে অপরাধ ঘটিয়ে থাকে, এটা মেনে নেওয়া যায় না, তাদেরকে আমরা অর্থ সহায়তা কমিয়ে দেব অথবা বন্ধ করে দেব। বিশেষ কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ওই অনুষ্ঠানে তিনি MS-13 গ্যাংয়ের নাম উল্লেখ করে বলেন, গত দু বছরে তাদের বিরুদ্ধে 25টি হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, তবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ওই MS-13 গ্যাং সদস্যদেরকে পশু বলেছিলেন। বুধবারের অনুষ্ঠানে অনেকেই তার প্রতিবাদ করেন। দুইজন শিশু অভিবাসীকে অবৈধ থাকার দায়ে জেল দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে, সমালোচনাও হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন বলেন, আইন অনুযায়ী সকল মাইনর বা অল্প বয়সীদের সঙ্গে কোনো না কোনো অভিভাবক থাকার কথা, ওই দুইজনের ক্ষেত্রে তা নেই, কাজেই তাদেরকে আদালতে হাজিরা দিতে হবে, আইনি প্রক্রিয়াই এর সমাধান হবে, যেনতেনভাবে তাদেরকে ছেড়ে দেয়া বা কারো কাছে হস্তান্তর করা যাবে না। মারা সালভাট্রুসা গ্যাং বা MS-13 শুরু হয় 1980 সালের দিকে লস এঞ্জেলেসে এল সালভাদরের অভিবাসীদের দ্বারা। এরপর ওই গ্যাং ছড়িয়ে পড়ে হন্ডুরাস, গুয়াতেমালা, মেক্সিকো এবং অন্যান্য মধ্য ও দক্ষিণ আমেরিকান দেশে। ওই গ্যাংয়ের মূল লক্ষ্য হচ্ছে হত্যা, ধর্ষণ, নিয়ন্ত্রণ। গ্যাং সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
I called them animals the other day and I was met with rebuke. They said they're people. They're not people. These are animals.
কদিন আগেও আমি তাদেরকে পশু বলেছিলাম এবং তার সমালোচনা হয়েছে। তারা বলে তারা নাকি মানুষ, তারা আসলে পশু। MS-13কে ভেঙে দেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই গ্যাংয়ের কয়েক হাজার সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার এবং জেলে পাঠানো হয়েছে। এই কাজের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প প্রশংসা করেছেন অভিবাসন ও কাস্টমস এজেন্টদেরকে। এক শীর্ষ অভিবাসন কর্মকর্তা বলেন, সম্প্রতি 4,800 গ্যাং সদস্য, যার মধ্যে কয়েকশো MS-13 সদস্য রয়েছে, সমগ্র যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের ভারপ্রাপ্ত পরিচালক থমাস হোম্যান বলেন, আমরা আমাদের সীমান্ত নিরাপদ করছি যতটুকু সম্ভব।
We want to push our borders out, so we're attacking MS-13 where the command controls in El Salvador. Our attache offices in Central America are working very closely with the federal police in El Salvador, along with El Salvadoran prosecutors.
তিনি বলেন, আমরা দক্ষিণে বিস্তৃত হচ্ছি যেন MS-13 সদস্যদেরকে ধরা সহজ হয়। ওদের নির্দেশ এবং নিয়ন্ত্রণ করা হয় এল সালভাদোর থেকে। মধ্য আমেরিকায় আমাদের অ্যাটাশে কার্যালয় রয়েছে, এল সালভাদোরের ফেডারেল পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা। এল সালভাদর থেকেই আমরা শত শত MS-13 গ্যাং সদস্যদেরকে গ্রেফতার করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যেসব দেশ তাদের দেশের অপরাধীদেরকে যুক্তরাষ্ট্রে অপরাধ ঘটাতে দেখেও চুপচাপ থাকে, তাদেরকে তার জন্য শাস্তি পেতেই হবে।
We're going to work out something where every time somebody comes in from a certain country, we're going to deduct a rather large amount of money from what we give them in aid, if we give them aid at all, which we may not just give them aid at all, because
প্রেসিডেন্ট বলেন, যেসব দেশে আমরা অর্থ সহায়তা দেই তারা আমাদের দেশে এসে অপরাধ ঘটাবে তা হতে পারে না। আমরা এমন কিছু করব যাতে তাদের অর্থ সহায়তা বড় আকারে কমে যায়, এমনও হতে পারে আমরা একেবারেই তাদেরকে অর্থ সহায়তা বন্ধ করে দেব। কারণ যেসব রিপোর্ট আমার কানে এসেছে তাতে আমার মনে হয় তারা কোনোভাবেই আমাদের জন্য সহায়ক নয়। অনেকেই বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প সন্ত্রাসী সংগঠনের ভয় দেখিয়ে তাঁর অভিবাসন বিরোধী কাজকর্ম বাস্তবায়ন করতে যাচ্ছেন। অভিবাসন কর্মী অ্যাঙ্গেল রেইসের মত হচ্ছে,
El presidente va a usar cualquier excusa que sea posible para avanzar su agenda antimigrante, para avanzar su
President তার অভিবাসন এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন নানা অজুহাত তুলতে। তিনি তার বিদেশ আতঙ্ক, বর্ণবাদ এসব বাস্তবায়ন করতে চাচ্ছেন আর আমরা এর প্রতিবাদ করছি। বুধবার লং আইল্যান্ডের ওই অনুষ্ঠানের বাইরে অভিবাসনের পক্ষের বহু মানুষ বিক্ষোভ করেন, অভিবাসন বিরোধী অভিযান বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি ট্রাম্প সমর্থকরাও সেখানে জড়ো হয়ে প্রেসিডেন্টের পক্ষে নানান স্লোগান দেন। বিষয়টি নিয়ে এখন কথা বলছি নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান অভিবাসন অ্যাটর্নি অশোক কর্মকারের সঙ্গে। অ্যাটর্নি অশোক কর্মকার, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে আপনাকে।
আপনাকে ধন্যবাদ।
প্রেসিডেন্ট ট্রাম্প লং আইল্যান্ডে বুধবার হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন যে MS-13 গ্যাং, বিশেষ করে যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে অপরাধ ঘটাচ্ছে, MS-13 গ্যাংয়ের কথা তিনি স্পেসিফিক করেছেন, তাদের দেশে তিনি অর্থ সহায়তা, অর্থ বরাদ্দ বন্ধ করবেন বা কমিয়ে দেবেন, এরকম একটি আভাস দিয়েছেন। তো এটা এটা কি মানে গোটা বিশ্বের জন্য, আমাদের জন্য কতটা, বাংলাদেশের জন্য এতে কোনো হুমকি আছে কিনা, এই বিষয়টিও একটু আনবেন দয়া করে।
ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমিগ্রান্ট অ্যাডভোকেসি গ্রুপ এবং ইমিগ্রান্টরা বিশেষভাবে যেভাবে মনে করেন যে উনি ইমিগ্রেশন বিরোধী, সুতরাং এটা একটা আস্থার প্রশ্ন জড়িত। MS-13 বলে যে গ্যাং এখানে আছে, যেটা ট্রান্স ন্যাশনাল বলেন, এটা আমেরিকাতেই শুধু তারা অপারেশন করছে তা না, তারা মূলত দক্ষিণ আমেরিকায় প্রিভ্যালেন্ট এবং ওরা বিভিন্ন ভাবে আমেরিকাতে এটা অনুপ্রবেশ করেছে এবং তারা খুবই রুথলেস এবং অনেক মার্ডারের সাথে জড়িত। এবং আপনারা দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে গিয়েছিলেন লং আইল্যান্ডে গতকাল, ওখানে কিন্তু ভুক্তভোগী কয়েকটা পরিবারও ছিল, তারাও কিন্তু এটার পক্ষে বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য খুব হার্স এবং এনিমাল শব্দটা ব্যবহার করেছেন এইসব গ্যাং মেম্বারদেরকে বর্ণনা করতে গিয়ে। তো যেটা অ্যাডভোকেটস গ্রুপ, যেটা ইমিগ্রান্ট অ্যাডভোকেটস গ্রুপ গুলো কিন্তু সবসময় মনে করছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে হয়তো একটা অজুহাত হিসেবে দাঁড় করে সেটাকে আলটিমেটলি ইমিগ্রেশন বিরোধী কাজ করার জন্য এটা করছেন। এটা মূলত আস্থার অভাব, কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলছেন সেগুলো আপাতত দৃষ্টিতে সঠিক। এই গ্যাং মেম্বারের সাথে যারা জড়িত তারা রুথলেসলি মার্ডার করে যাচ্ছে টিনেজারদের একটা পর একটা, এবং এটা যদি চলতে থাকে তাহলে এটা স্বাভাবিকভাবে এটা সবার জন্যই খুবই অমঙ্গলজনক। আর সুখের বিষয় হলো যে বাংলাদেশিদের জন্য এরকম কোনো আমি কোনো সম্ভাবনা দেখি না, বাংলাদেশি কোনো কেউ এইভাবে কোনো গ্যাং এর সাথে জড়িত এখন পর্যন্ত কোনো প্রমাণিত হয়নি বা কোথাও কোনো রকম ভাবে অভিযোগ ওঠেনি। আমার ধারণা এর দ্বারা বাংলাদেশি কমিউনিটি এফেক্টেড হবে না। সুতরাং সার্বিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ইমিগ্রেশন বিরোধী একটা অবস্থানকে তার মানে শক্তিশালী করার জন্য করছেন কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো প্রথম থেকেই যে এটা আসলে আস্থার প্রশ্ন দুই পক্ষের মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি প্রত্যেকেই মনে করেন উনি ইমিগ্রেশনের বিরোধী এবং আর ওনার ধারণা হলো উনি আমেরিকাকে প্রোটেক্ট করছেন। সুতরাং দুই পক্ষেই কিন্তু লোকজন আছে, এটাকে একটা বিল্ডিং, একটা ট্রাস্ট বিল্ডিং একটা কিছু করতেই হবে এই জায়গায়। যেমন আমরা শুধুমাত্র এটাকে উড়িয়ে দিতে পারবো না যে MS-13 গ্যাংকে কিছু বলা যাবে না বা এটাকে বলাই মানে ইমিগ্রেশন বিরোধী, আবার একই সাথে এটাকে ব্যবহার করে যেন প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি ইমিগ্রেশনের বিরুদ্ধে কিছু না হারিয়ে পারে। সুতরাং এটা একটা মাঝখানে একটা জায়গা কিন্তু আসতে হবে, সেই জায়গাটা কিভাবে করা যেতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে। যেমন যারা অ্যাডভোকেসি গ্রুপ আছে দে হ্যাভ টু কাম ইন টার্মস উইথ দ্য প্রেসিডেন্ট টু, আর প্রেসিডেন্টের কাজ হবে এদের মধ্যে আস্থা অর্জন করা। আস্থা অর্জন না করলে প্রেসিডেন্ট আমেরিকার প্রেক্ষাপটে আমরা সবাই জানি প্রেসিডেন্টের অনেক ক্ষমতা, কিন্তু কোন ক্ষমতাই এখানে আনব্রিডল না মানে আনরেস্ট্রিক্টেড না, এটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে এটা কিন্তু সবাই প্রেসিডেন্ট চাইলেই সবকিছু কিন্তু করতে পারছেন আমেরিকাতে কখনই।
আপনি যেটি বলছিলেন যে MS-13 গ্যাং, এটা তো আসলে ওই দক্ষিণ এবং মধ্য আমেরিকার সন্ত্রাসীদের একটি সংগঠন। হ্যাঁ, তো এই গ্যাং এর কথা যেহেতু প্রেসিডেন্ট তুলেছেন এবং এর সঙ্গে মধ্য এবং দক্ষিণ আমেরিকা যেহেতু জড়িত, দেয়াল তোলার বিষয়টির কোনো সংশ্লেষ আছে কিনা বা হতে পারে কিনা?
হ্যাঁ, এটা তো সবসময় উনি তো সেই জিনিসগুলো কখনোই গোপনও করেনি, সরাসরি বলে যাচ্ছেন যে এখানে আমেরিকাকে প্রোটেক্ট করতে হবে ফ্রম দিস গ্যাং। তো সেটা স্বাভাবিকভাবে ওনার যে এজেন্ডা প্রথম থেকে ছিল যে ওয়াল করা এবং এদেরকে ইমিগ্রেশন রেস্ট্রিক্টেড করে দেওয়া এবং ডিপোর্ট করা, এবং সর্বোপরি উনি যেটা এখন আরো বলছেন সেটা হলো যেসব দেশ থেকে এইসব গ্যাং এর মেম্বার এসছেন, বিভিন্ন ভাবে এসছেন, তাদেরকে তাদের এটার সাথে তাকে লিগাল এইড অর্থ বরাদ্দ দেয়, এইড দেয়, এইড গুলোকে কানেক্ট করে দিবেন যাতে কিনা সেইসব দেশে উৎসাহিত হয় যা ভবিষ্যতে এইসব গ্যাং মেম্বারদের তারা যাতে দেশে না পাঠিয়ে দেয়। কারণ আসলে এরকম অনেক ঘটনায় বিভিন্ন বোঝা যায় যে মধ্য আমেরিকার দেশগুলো বিভিন্ন দেশগুলোতে থেকে কিন্তু একটা প্রচ্ছন্ন ভাবে অনুমতি থাকে বা তারা চায় যে তাদের অনেক লোক এখানে চলে আসুক। তো সেখানে অনেক লোকের আছে মানে কনস্পিরেসি না বলেন কমপ্লিসিটি ইজ দেয়ার, তো সেই জিনিসটাকে উনি হয়তো উঠিয়ে দিতে চাচ্ছেন একটা আর এক স্তরে। সুতরাং সেই জায়গাটা দেখতে হবে যে ভয়টা রয়ে গেছে আমেরিকান পিপলের MS গ্যাং, সেটাকে যেন ইমিগ্রেশন বিরোধী অবস্থানে না নিয়ে আসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং একই সাথে সমস্যার সমাধান হবে।
আচ্ছা, এইরকম সন্ত্রাসী সংগঠন দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার যে MS গ্যাং যেভাবে পরিচিত, এরকম এশিয়ার বা অন্যান্য দেশের আরও অন্য কোনো মানে অভিবাসী সন্ত্রাসীদের গ্যাংয়ের নাম কি আমরা জানি? আপনার কি ধারণা আছে কোনো?
আমার এখনো জানা নেই এরকম ভাবে কোনো, এই নামটাই উঠে এসেছে।
তার মানে এশিয়ার কোনো রিস্ক নেই এটার সঙ্গে?
এই মুহূর্তে আমি দেখছি না, আমি শুনিনি কখনো যে এশিয়ান গ্যাংগুলো কখনো এই করছে, যেটা মূলত আপনার স্প্যানিশ হিসপ্যানিক পিপল এর এখানে মধ্য আমেরিকার যা যেটা আপনি বলছিলেন সেসব জায়গা থেকে মূলত এখনো এই গ্যাংদের কথা শোনা যাচ্ছে। গ্যাংটা আসলে গ্যাংয়ের যে ধারণাটা আমার কাছে মনে হয় না যে এটা দক্ষিণ আমেরিকা বা আমাদের ওই অঞ্চলে প্রচলিত। এই গ্যাংগুলো কিন্তু বিভিন্ন ভাবে এক একটা গ্রুপ, এটা আমাদের দেশে গ্যাং বলতে মনে করে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায়, যেমন ঢাকাতে হয়তো একটা গ্যাং আছে তারা কিছু কাজ করে, তারা ওইখানে সীমাবদ্ধ, কিন্তু এখানকার গ্যাং কিন্তু ট্রান্সন্যাশনাল। কারণ এই গ্যাং এর
মানে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র আর কি,
আন্তর্জাতিক সন্ত্রাসীর মতো, এবং এরা মূলত যাদেরকে ই করে রিক্রুট করে ইয়াং জেনারেশন, এবং এরা আলটিমেটলি আপনার ইয়ো মাদক দ্রব্য পাচার থেকে শুরু করে অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত অস্ত্র থেকে শুরু করে, সুতরাং ইটস ভেরি ডেঞ্জারাস।
তো আশা করা যায় এই গ্যাং মানে অপরাধীদেরই ধরা হবে, সাধারণ অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে না, এটাই আমরা কামনা করতে পারি নাকি?
এটাই আমরা কামনা করছি, এবং আমাদের ভবিষ্যতে আমাদের দেখতে হবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে যেন এটা হয়, যাতে কিনা শুধুমাত্র গ্যাং মেম্বারাই যেন এফেক্টেড হয় না, সাধারণ যাদের প্রবলেম তারা যেন এফেক্টেড না হয়।
অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ন্যাটালি কানেম আসন্ন বর্ষা মৌসুমের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশে তার চার দিনের সফর শেষে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ঢাকা থেকে জানাচ্ছেন জহুরুল আলম।
ন্যাটালি কানেম বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা, বাসস্থান সহ অন্যান্য মৌলিক চাহিদা মেটানো এবং বর্ষা মৌসুমে বন্যা ও পাহাড় ধসের হাত থেকে তাদের সুরক্ষা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে সাহায্যের প্রয়োজন। জাতিসংঘ গত মার্চ মাসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ভরণ পোষণ এবং অন্যান্য জরুরি চাহিদা মেটানোর প্রয়োজনে আগামী দশ মাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে $95 কোটি জরুরি মানবিক সহায়তার আবেদন করেছিল। ঢাকায় জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, তাদের সহায়তার আবেদনের সাড়া মন্থর হওয়ায় শরণার্থীদের ক্ষুধার্ত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এক আবেগঘন বিবৃতিতে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শিশুদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062। শিল্পী ও বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টার ফলে একটি নতুন কম্পিউটারাইজড রোবট আবিষ্কৃত হয়েছে। আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জ্লাটিকা হোকের প্রতিবেদনটির বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
কম্পিউটার কোডিংয়ের সাহায্যে তৈরি শিল্প রোবটগুলি শিল্পীরা দাগ কেটে যে বিভিন্ন ধরনের ছবি তৈরি করেন সেগুলি মনে রাখতে পারে, এবং যখন প্রয়োজন হয় তখন আবার সেগুলি স্মৃতি থেকে মনে করে ছবি আঁকতে সক্ষম হয়। শিল্পীদের নির্দেশ অনুযায়ী অনেক বড় জায়গা জুড়ে একটি পেন্টিং অথবা চিত্র খুব সহজে এবং খুব দ্রুতভাবে এই রোবট করে ফেলতে সক্ষম হয়। আগেকার দিনে অনেক সময় মাস্টারমশাইরা তাদের বড় ক্যানভাসে কোনো চিত্র তৈরি করার জন্য তাদের ছাত্রদের সাহায্য নিতেন, অর্থাৎ কিনা যেসব স্ট্রোকগুলি পুনরাবৃত্তি করতে হয়, মানে বারবার দাগ কেটে আঁকতে হয়, সেইগুলি ছাত্রদের দিয়ে করিয়ে নিতেন। তবে এখন এই কাজটি কিন্তু একটি শিল্প রোবটই করে দিতে পারবে। নিউ ইয়র্কে বসবাসকারী শিল্পী বার্নাবি ফুর্নার্স তার চিত্রগুলিকে কিছু বিশেষ রূপ দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি এই রোবটটি ব্যবহার করে থাকেন। তিনি বলেন যে
millions of my paintings. I'm interested in using these tools like a saxophonist would use a saxophone, you know, like they all have their idiosyncrasies.
তিনি বলেন যে এই বিশেষ রোবটটি আমি যে লক্ষ লক্ষ চিত্র তৈরি করি তাতে ব্যবহার করতে আমি আগ্রহী নই, বরঞ্চ একজন স্যাক্সোফোনিস্ট যেভাবে স্যাক্সোফোন যন্ত্রটি ব্যবহার করে ঠিক সেইভাবে আমি এই রোবটটিকে ব্যবহার করতে চাই। প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং আমি এগুলিকে স্বতঃস্ফূর্তভাবে যা করতে চাইছি তার সাথে মিলিয়ে একটা নতুন সৃষ্টি করতে চাই। বিশেষভাবে তৈরি এই রোবটটি শিল্পী ফুন্নাসকে তার বন্য ষাঁড়ের চিত্র তৈরি করার সময় সেটির হাজারের মতো চুল আঁকতে সাহায্য করেছে এবং একই রকম দেখতে তিনজন মহিলা চিৎকার করছে সেটাকেও চিত্রিত করতে সাহায্য করেছে। ফুন্নেস একজন মহিলার ছবি এঁকেছিলেন এবং সেই মহিলার মুখের অভিব্যক্তি অনুকরণ করে এই রোবটটি আরও বাকি দুজন মহিলাকে এই চিত্রে অঙ্কন করেছে যাতে তিনজনকে একই রকম দেখতে মনে হয় এবং এটি ছবিতে একটা নতুন মাত্রা এনে দিয়েছিল। আগেই আমরা জানিয়েছি যে এই শিল্প রোবটগুলি সাধারণত শিল্পী যেভাবে দাগ কেটে চিত্র আঁকেন সেই পদ্ধতিগুলি মনে রাখতে সক্ষম হয় এবং কম্পিউটারের সাহায্য নেয়। তারা শিল্পীর নির্দেশ অনুযায়ী এই রকম দাগ বারবার কেটে একটি ছবি আঁকতে সাহায্য করে, যেমন একটি রোভার রোবট শিল্পীর নির্দেশ অনুযায়ী একটি বড় ক্যানভাসের উপর সুন্দরভাবে যে কোনো ডিজাইন তৈরি করে দিতে সক্ষম হয়। এই রোবটগুলিতে আবার বিভিন্ন ধরনের সরঞ্জাম লাগিয়ে একটি চিত্রের উপর বিভিন্ন ধরনের প্রভাব আনাও সম্ভব হয়। এমনকি কম্পিউটারে যেসব ডিজাইনগুলি সেভ করা হচ্ছে শিল্পীরা কিন্তু তাতেও পরিবর্তন আনতে সক্ষম হন। ফুন্নাস বলেন যে এইভাবে শিল্প রোবটটিকে নিয়ে কাজ করতে করতে তার সৃজনশীলতা অনেকটাই বেড়ে গিয়েছে।
We're making these scripts of all the movements that I'm making. I could go back and just do half of what I wanted it to do.
তিনি বলেন, আমি যা সৃষ্টি করছি সেগুলোর সমস্ত পদক্ষেপগুলি আমি লিখে রাখছি, সুতরাং আমি যখন আবার এগুলি পুনরাবৃত্তি করতে চাইব তখন হয়তো কাজটা আমার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। নিউ ইয়র্কে অবস্থিত আর্ট মেটার কোম্পানি তৈরি করা এই রোবটগুলি নিয়েই মিস্টার ফুন্নাস কাজ করছেন। এই সংস্থাটির সহ প্রতিষ্ঠাতা বেন ট্রিট পেশায় একজন চিত্রশিল্পী। তিনি বলেন যে
completely transformed by digital technology over the past 20 years except for painting.
একমাত্র চিত্রকলা ছাড়া প্রতিটি সৃজনশীল শিল্প ডিজিটাল প্রযুক্তির দ্বারা রূপান্তরিত হয়েছে। আমি এটা সব সময় অনুভব করেছি এবং এটি এমন একটি বিষয় যা সর্বদাই আমাকে বিব্রত করেছে। আমি এটিকে ভালোভাবে অন্বেষণ করে একটা নতুন কোনো উপায় বার করার চেষ্টা করেছি। নিউ ইয়র্কে অবস্থিত মেরিয়ান বয়স্কি গ্যালারিতে চিত্রশিল্পী ফুন্নাসের কাজ দেখতে পাওয়া যাবে, এমনকি তার কাজের কিছু অংশ যেগুলোতে এই বিশেষ রোবটটির অবদান রয়েছে সেগুলিও কিন্তু এই গ্যালারিতে রাখা রয়েছে। এই গ্যালারির মালিকদের বক্তব্য হলো এই যে এই শিল্প রোবটগুলি একটি চিত্রের আভা বা দ্যুতি কখনোই ম্লান করে দিতে পারে না এবং দর্শকেরা যখন দেওয়ালে টানানো ছবিটি দেখেন তখন তারা কিন্তু শুধু চিত্রটিকেই উপভোগ করেন, এই ছবিটি কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে অত ভাবেন না।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা নারীকণ্ঠ। উপস্থাপনা করেছেন শেগফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারীকণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর নাজমা কবিরের সঙ্গে। তিনি দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে কাজ করেছেন। তিনি থাকেন লন্ডনে। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। ডক্টর নাজমা কবির, প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ। নারী কণ্ঠের শ্রোতাদের জন্য আমারও রইল শুভেচ্ছা।
আপনি আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে প্রায় দু দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। বর্তমানে আপনি বিজনেস এন্ড পার্সোনাল পারফরম্যান্স ডেভেলপমেন্ট কোচ হিসেবে কাজ করছেন, এ সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলবেন?
ধন্যবাদ। আমি তো গত 25 বছর ধরেই এই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করে এসেছি। তো সেখানে কাজ করতে করতে যেটা আমি লক্ষ্য করছিলাম, যাদের সাথে আমি কাজ করছি, মানে আমার টিম মেম্বার অথবা আমি যাদের জন্য কাজ করছি, সেখানে একটা বড় জিনিস আমার চোখে পড়লো যে সেখানে অনেকের আত্মবিশ্বাসের অভাব। কিছু একটা করতে গেলে যে একটা মনের জোর লাগবে বা নিজের আত্মবিশ্বাস আছে যেটা করতে পারবো, সেই জিনিসটার অভাবটা দেখেছে। তো কাজ করতে করতে একটা সুযোগ পেলাম, আমি নিজেও কিছুটা কোচিং পেয়েছি, তারপর একটু পড়াশোনা করার একটা স্কোপ পেলাম। সেইটা করতে গিয়ে আমি একটা ডিপ্লোমা করেছি পারফরমেন্স ডেভেলপমেন্ট কোচিং এর উপরে। সেটা করার পরে আমার যে স্কিলগুলি, যে দক্ষতা দরকার হলো কোচিং একটা কোচ হিসাবে, সেগুলি আমি অর্জন করলাম। সেটা মেইনলি হচ্ছে আরেকজনের কথা শোনা। আমি কোনো উপদেশ দিই না, কিন্তু একটা মানুষের কথা শুনে তাকে সাহায্য করা তার যে আসলে জীবনের লক্ষ্যটা কি। তো যখন এটা কেউ করতে চায়, তার সত্যি ইচ্ছা আছে কিন্তু কোন একটা কারণে সেটা বাধা হচ্ছে বা প্রোক্রাস্টিনেট করছে, সেই সমস্ত মানুষ আমার কাছে যখন আসে, আমি তাদেরকে এই কোচিং এর মাধ্যমে সাহায্য করে থাকি।
আচ্ছা, এর আগে আপনি প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে প্রতিষ্ঠানে ডিরেক্টর অফ প্রোগ্রামস এর দায়িত্বে ছিলেন। ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে একটু বলবেন আমাদের?
অবশ্যই। প্ল্যান ইন্টারন্যাশনাল একটা খুব সুন্দর একটা অর্গানাইজেশন। এদের ফোকাস হচ্ছে কিশোর কিশোরী, এদেরকে মূলত তাদের যে দক্ষতা সেগুলিকে বাড়াবার কাজ। মোটামুটি অ্যাডোলেসেন্ট গ্রুপের উপর খুব ভালো কাজ করে তারা, যে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ সেটা বন্ধ করার জন্য অনেক জায়গায় কাজ করে আছে, এবং বিভিন্ন দেশে আফ্রিকা এশিয়ায় যেখানে ইয়াং গ্রুপগুলি আছে, শুধু তাদের শিক্ষা স্বাস্থ্য সেখানে থেমে থাকে নাই, তাদের যে অর্থনৈতিক যে একটা মুক্তি, তাদেরকে একটা চেইন একটা অর্গানাইজেশনের সাথে সংযুক্ত করে দেওয়া, সেগুলির কাজও করে থাকে। এবং তাতে হয়েছে কি, এই ইয়াং গ্রুপটার যে কনফিডেন্স লেভেলটা, আত্মবিশ্বাস যখন বেড়ে যায়, তারা নিজেরাই কিন্তু যেমন বিভিন্ন গ্রুপের মধ্যে টাকা জমাতে থাকে, সেখানে ঋণ প্রকল্পের সাথে সংযুক্ত হয়, পরবর্তী সময় নিজেরাই কোনো ব্যবসা বা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে।
আপনার দক্ষিণ এশিয়ায় তো বাল্য বিবাহটা এখনো একটা সমস্যা, তাই না?
অবশ্যই, মানে দক্ষিণ এশিয়ার মধ্যে যেমন বাংলাদেশে আজকেও 13-14 বছর বয়সে শিশুদের যেমন বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু খুব খুশির কথা যে বিভিন্ন জায়গায়, স্পেশালি যেখানে প্ল্যান ইন্টারন্যাশনাল কাজ করে আসছে, সেখানে তারা চেষ্টা করেছে যে শিশু পরিষদ বা কমিউনিটির মধ্যে কিছু গ্রুপকে দায়িত্ব দেওয়া। তারা যখন কোনো খবর পায় যে যেখানে কোনো শিশুর বিবাহ বা জোরপূর্বক বিবাহ দেওয়া হচ্ছে, তারা সেটা যে লোকাল অথরিটি আছে তাদেরকে রিপোর্ট করে দেয়। তো উত্তরবঙ্গের কিছু কিছু জেলার ইউনিয়নগুলিকে তারা বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন বলে ঘোষণা করতে যাচ্ছে, কারণ এই কিছু ইউনিয়নে তারা পরীক্ষামূলকভাবে দেখেছে যে সমস্ত শিশু পরিষদ দিয়ে খুব ভালো কাজ করা যায়। তো কমিউনিটিদের যত বেশি তাদের সচেতনতা বাড়াবে এবং এগুলির বাল্য বিবাহের যে খারাপ দিকগুলি, কেন এটা বন্ধ করা উচিত, সেগুলি যখন জানবে এই জিনিসটা বন্ধ হবে।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুপরিচিত একটি সংগঠনের নাম হচ্ছে সেভ দ্য চিলড্রেন ফান্ড। আপনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় বিভিন্ন দেশে কাজ করেছেন, সেভ দ্য চিলড্রেন ফান্ডে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন?
সেভ দ্য চিলড্রেন আমি চারটে দেশে আসলে কাজ করেছি, বাংলাদেশে তো বটেই যেখানে আমার সেভ দ্য চিলড্রেনের কাজ দিয়ে আমার চাকরি জীবন শুরু। তার পরবর্তী সময় সেভ দ্য চিলড্রেন পাকিস্তান, সেভ দ্য চিলড্রেন আফগানিস্তান এবং সেভ দ্য চিলড্রেনের যে হেডকোয়ার্টার কানেটিকাতে, সেখানে আমি কাজ করেছি। এই অর্গানাইজেশনে মূলত শিশুদের যে অধিকার, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি এই উপরে ফোকাস করা হতো, লক্ষ্যগুলি ছিল খুব দৃঢ়। এবং আমার কাজ করার অভিজ্ঞতায় আছে যে আমি যখন পাকিস্তান বা আফগানিস্তানে কাজ করতে গেছি সেভ দ্য চিলড্রেনের সময়, তখন বিভিন্ন জায়গায় কাজ করাটা নিরাপত্তা নিয়ে আসলে বেশ হোঁচট খেতে হয়েছে, কারণ কাবুলে তখন নিরাপত্তা খুবই জটিল ছিল। এটা 2002 সনের কথা বলছি। সেখানে মানে আমি কোনো একটা মিটিং এ যাচ্ছি, হঠাৎ করে দেখলাম সেখানে হয়তো একটা রাস্তায় এক্সপ্লোশন বা বম্বিং হয়ে গেল। তো স্বাভাবিকভাবে নিরাপত্তা খুব জোরালো হতো, রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, সেই পরিবেশের মধ্যে আরেকটা জায়গায় যাওয়া তো অনেক কঠিন ব্যাপার ছিল। কিন্তু এর মধ্যে আমার কাজ করতে হয়েছে, কারণ বিশেষ করে যে সমস্ত খুবই দূর দূরান্ত বা রিমোট এরিয়ায় যখন দেখি যে মা ও শিশুরা স্বাস্থ্য শিক্ষা এগুলি সম্বন্ধে তারা জ্ঞান লাভ করছে এবং ছেলে মেয়েদেরকে এই কঠিন অবস্থার মধ্যে স্কুলে পাঠাবার জন্য চিন্তা করছে, তখন আমার মনে হচ্ছে যে আমাদের কাজ করার সফলতা অনেক। এবং ওদের মধ্যে যে শুধু লেখাপড়ার ব্যাপারটা না, এই যে স্বাস্থ্যের উপরে যে হাত ধুয়ে খেতে হবে, তা হাইজিনিক বিষয়গুলি বা স্যানিটেশনের যে কথাবার্তাই বিশেষ করে যে কিশোর কিশোরীদের, এই ধরনের ভীষণ গুরুত্বপূর্ণ কাজগুলো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেভ দ্য চিলড্রেন করে এসছে।
আরেকটা সংগঠনের কথা উল্লেখ করতে হয়, লেপ্রা হেলথ ইন অ্যাকশন, কুষ্ঠরোগ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে কাজ করেছেন, খুব জানতে ইচ্ছে করছে আপনার সেই অভিজ্ঞতার কথা।
আমি না এই লেপ্রাতে ঢোকার আগে আমার কিন্তু ধারণা হয়েছিল বোধহয় এই সময় কুষ্ঠরোগ বোধহয় আর নেই। আমি এই অর্গানাইজেশনে জয়েন করার পর এমন সুন্দর একটা জ্ঞান লাভ করলাম যে আজও এই যুগেও কুষ্ঠরোগ আছে, বিশেষ করে ইন্ডিয়াতে, ব্রাজিলে, কলম্বিয়া, মোজাম্বিক এবং মাদাগাস্কার, এই সমস্ত দেশগুলিতে এই লেপ্রার এই সংস্থার মাধ্যমে কুষ্ঠরোগের এখনো প্রতিরোধমূলক আর যেখানে কুষ্ঠরোগ হয়ে গেছে সেখানে তার চিকিৎসার কাজ করা হচ্ছে। কুষ্ঠরোগটা এখনো হচ্ছে কারণ এটা এখনো একটা রোগ যেটা নাকি আমাদের মধ্যে স্টিগমা কাজ করে, যেটা মানুষ মনে করে যে এটা কাউকে বলা যাবে না, একটা নিষিদ্ধ রোগ। এই কারণে অনেকে যখন কুষ্ঠরোগের কোনো সিমটম আসে, আর ভয় আসলে চিকিৎসার শরণাপন্ন হয় না, তখন সেটা ছড়ে যায়। এবং এটা ছোঁয়াতে বলে ফ্যামিলির মধ্যে বা আশেপাশে যারা লোক কাছাকাছি থাকে তাদের কিন্তু হয়ে যায়, কিন্তু রোগটা আসলে একবার ধরা পড়লে এবং এটার যে ট্রিটমেন্ট আছে, যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, তাতে কিন্তু সম্পূর্ণ সেরে যায়। তো সেটার জন্য এখন বড় কাজ হচ্ছে সচেতনতা, মানুষকে জানতে হবে যে এটা হলেই সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যেতে হবে, চিকিৎসার শরণাপন্ন হতে হবে। এমনকি ইউকেতেও আমি যখন এখানে মেডিকেল ডক্টরদের সাথে কাজ করছি, এখানেও আমি জানি যে কুষ্ঠরোগের পেশেন্ট আছে আর এখানে ট্রিট করা হচ্ছে। অসম্ভব একটা সুন্দর কাজ করে যাচ্ছে এই সংস্থাটা।
সত্যি ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হচ্ছে সাইট সেভার্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ ক্যারিবীয় এলাকায় আপনি আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেছেন, এ সম্পর্কে একটু আমাদের শ্রোতাদের বলবেন?
হ্যাঁ, অবশ্যই। এটা আমার কাছেও মনে হচ্ছে একটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে। আমি বাংলাদেশে থাকতে আমি জানতাম যে লোকের ছানি পড়ে এবং স্বাভাবিকভাবে ছানি এটা ক্যাটারাক্ট সার্জারি করে এটা দূর করে এবং মানুষের দৃষ্টি ফিরে পায়। কিন্তু যেটা আমি জানতাম না এবং পরে জানলাম যে এটা বয়সের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। আগেকার দিনে আমরা জানতাম যে বয়স হলেই ছানি পড়বে, কিন্তু বাংলাদেশে তখন খুব একটা মানুষকে আমি ছানি পড়া দেখতে পেতাম না, কারণ অনেক লোক সেই বয়স হওয়ার আগেই হয়তো মারা যেত। কিন্তু আস্তে আস্তে দেখা গেল 30 উপরে হলেই কিন্তু বাংলাদেশে এই ছানি পড়াটা দেখা যাচ্ছে এবং এখন সংখ্যাটা বেশ একটা বড় আকারে আসলে শোনা যায়। আরো অবাক হলাম যেটা শুনে যে শিশুদের মধ্যে ক্যাটারাক্ট আছে, ছানি পড়ছে। এটা খুব অবাক একটা জিনিস। এবং বাংলাদেশে একটা জরিপ করে জানা গেল যে 40,000 বাচ্চার চোখে ছানি আছে। কি করে হলো? কারণ বাংলাদেশে আসলে পুষ্টিহীনতায় বাচ্চারা ভুগে, ভিটামিন এ ডেফিশিয়েন্সি আছে, অনেক ধরনের ট্রমা হয় চোখের এবং কনজেনিটাল যেটা জন্মগত সেই সব কারণেও কিন্তু ক্যাটারাক্টটা হয়। তো বিভিন্ন কারণ আছে কিন্তু মানুষের জানা ছিল না। তো এই জরিপটা আসলে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সাথে সাইট সেভার একটা সার্ভে করে জানতে পেরেছে। তখন মনে হচ্ছিল 40,000 বাচ্চা তো এমন কোনো বড় সংখ্যা না, এদেরকে নিয়ে ক্যাটারাক্ট সার্জারি করে ফেললেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আসলে কাজটা ভীষণ কঠিন, এই কারণে যে এই 40,000 বাচ্চা 16 কোটি লোকের মধ্যে খুঁজে পাওয়াটাই হচ্ছে বড় একটা কঠিন কাজ। কিন্তু এটা তখনই সম্ভব যখন একটা অর্গানাইজেশন বা একটা সংস্থা সরকারের সাথে কাজ করবে। তো সাইট সেভার্স এখন যেটা ওরা প্ল্যান করেছে যে বাংলাদেশ সরকারের সাথে মিলে এই 40,000 বাচ্চাকে খুঁজে বার করা এবং তাদেরকে ক্যাটারাক্ট সার্জারি করবে সেই ব্যবস্থা নেওয়া, এটা একটা খুব সুন্দর উদ্যোগ। আর সাইট সেভারে কাজ করতে গিয়ে আরও কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে এবং এত কাজটা মনে হচ্ছে খুবই রিওয়ার্ডিং, কারণ একটা মানুষ যে নাকি জানে এই মুহূর্তে আমি অন্ধ, জাস্ট একটা ক্যাটারাক্ট সিম্পল একটা সার্জারির জন্য সে অন্ধ হয়ে কাটাচ্ছে দিন, তারপরে যখন একটা অপারেশনটা হয়ে গেল তারপরে মুহূর্তে লোকটা দৃষ্টি ফিরে পেল। তা আমি যখন একটা রংপুরে গ্রামে গেছি এক বয়স্ক বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা হয়েছে, ওনার সাথে কথা বলছি, তো ওনার ঠিক তার আগের দিন ক্যাটারাক্ট সার্জারি হয়েছে, তার বয়স ছিল 90 বছর। আমাকে দেখে হাত ধরে একেবারে খুব কৃতজ্ঞতামূলক একটা চাহনি দিয়ে আর আমার হাত ধরে কথা বলছে, বলছে মা গো তোমাদের জন্যই কিন্তু আজকে আমি অপারেশনটা পেলাম, গতকাল পর্যন্ত আমি অন্যের উপর নির্ভরশীল ছিলাম। এই যে একটা সামান্য জিনিস, কিন্তু মানুষ ভেবেছিল 90 বছর হয়ে গেছে তাকে আর অপারেশন করে কি লাভ, কিন্তু তার জীবনটা মনে হচ্ছে যেই কদিনই সে বাঁচবে খুব পজিটিভ ইতিবাচক ভাবে সে বাঁচতে পারবে। যেহেতু আমি সাউথ এশিয়া এবং ক্যারিবিয়ান আইল্যান্ডের সাথে আমি দুই জায়গা দুটা ডিফারেন্ট এরিয়াতে কাজ করেছি, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি সমস্যাগুলি একই, একটা হচ্ছে সচেতনতা নাই, একটা হচ্ছে কোথায় গিয়ে আমি অপারেশনটা করবো সেটা জানা ছিল না, আর স্কিল ডাক্তারদের অভাব। তো এই সংস্থার মাধ্যমে অনেক ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় এই চোখের যে ক্যাটারাক্টের জন্য যে অন্ধত্ব সেটা অচিরে দূর করে ফেলবে এই সংস্থার কাজের মাধ্যমে।
আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দায়িত্বের মাঝেও আপনি সাংস্কৃতিক চর্চার জন্য সময় করে নেন, আপনি গান গাইতে পছন্দ করেন, আপনি ছবি আঁকেন, আপনি লন্ডনে থাকেন, কিভাবে এত ব্যস্ততার মাঝে আপনি তা করেন বলুন তো?
আমার বরাবরই আসলে খুব শখ ছিল যে আমি কিছু হবি তো আমার ছিল, ছবি আঁকা, ছবি তোলা এবং গান গাওয়া, কিন্তু কাজের জন্য আমি সম্পূর্ণভাবে সময় দিতে পারতাম না, কিন্তু ফাঁকে ফাঁকে চর্চাগুলি করে রাখতাম। তা এখন বর্তমানে আমি যেহেতু একেবারে 9টা-5টা এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ওই কাজগুলি এখন করছি না, আমি মোর ফ্লেক্সিবল ওয়েতে আমি আমার কোচিংয়ের প্রফেশনটাকে বেছে নিয়েছি, এবং এই কাজ করতে গিয়ে আমার বেশ কিছুটা সময় বেঁচে যায়। এই সময়টাকে আমি আসলে সুন্দরভাবে কাটাবার জন্য এই বিভিন্ন ছবি আঁকা, গান করা এবং ছবি তোলার নিজের বা বাগান করা বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখি। আমার মনে হয় এখন আমি যে সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে যাচ্ছি এটা তো ইয়াং জেনারেশনকে আমি এটা দেখাতে যাচ্ছি যে আমি যদি আমার এই বয়সে গান গাইতে পারি, ছবি আঁকতে পারি বা ছবি তুলতে পারি, বাগান করতে পারি, বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসি সেগুলি করতে পারছি, তাহলে নিশ্চয়ই তারা আরো উদ্বুদ্ধ হবে।
ডক্টর নাজমা কবির, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে আমার অভিজ্ঞতাগুলিকে শেয়ার করতে, ধন্যবাদ।
আপনাকে আবারও ধন্যবাদ।
কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ পরিবেশনা কবির পুত্রবধূ কল্যাণী কাজীর সাক্ষাৎকার শুনবেন আগামীকাল আমাদের রাতের অধিবেশনে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে 12 জুনের নির্ধারিত শীর্ষ বৈঠকটি বাতিল ঘোষণা করেছেন। কিমকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন যে, আমি আপনার সঙ্গে সিঙ্গাপুরে দেখা করার প্রতীক্ষায় ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আপনার সাম্প্রতিক বিবৃতিতে যে প্রচণ্ড উষ্মা এবং খোলাখুলি বৈরিতার প্রকাশ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি দীর্ঘদিনের পরিকল্পিত এই বৈঠকের এখন যথার্থ সময় নয়। ট্রাম্প তার ওই চিঠিতে বলেন, আপনি আপনাদের পারমাণবিক ক্ষমতার কথা বলেন, আমাদের পারমাণবিক ক্ষমতা এতটাই ব্যাপক ও শক্তিশালী যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সেগুলো যেন কখনই ব্যবহার করতে না হয়। তিনি অবশ্য বলেন যে উত্তর কোরিয়া যদি এই গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক সম্পর্কে তার মনোভাব পরিবর্তন করে তাহলে অনুগ্রহ করে আমাকে ফোন করতে কিংবা লিখতে দ্বিধাবোধ করবেন না। ট্রাম্প আরও বলেন, বিশ্ব এবং বিশেষত উত্তর কোরিয়া স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি ও সম্পদ অর্জনের বিরাট সুযোগ হারাল। এই হারানো সুযোগ ইতিহাসের সত্যিকার দুঃখের বিষয়। এর আগে অবশ্য উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে তার প্রতিশ্রুতি প্রমাণের উদ্দেশ্যে পরমাণু পরীক্ষা কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। সেই পরীক্ষা কেন্দ্রটির নাম হচ্ছে পাঙ্গিল রি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অবসান ঘটানো এবং দেশটির নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের বিনিময়ে তার পরমাণু অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সমঝোতায় পৌঁছানোর জন্যে উত্তর যে একতরফাভাবে পরমাণুর ক্ষেত্রে এই ছাড় দিল, দক্ষিণ কোরিয়া তাকে স্বাগত জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নো কিউ ডুক বলেন, আমরা আশা করছি এই পদক্ষেপ ভবিষ্যতে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে তারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান প্রদেশে বিদ্রোহীদের একটি প্রধান নির্দেশনা ও নিয়ন্ত্রণ ক্ষেত্রে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য রকেটের মাধ্যমে আক্রমণ চালিয়েছে। এক সরকারি ঘোষণায় জানানো হয় যে মুসা কালা জেলায় গতকালের ওই অভিযানটি চালায় যুক্তরাষ্ট্রের সামরিক টাস্ক ফোর্স সাউথ ওয়েস্ট। এতে ওই আক্রমণের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয় যে ওই স্থাপনাটি পরিচিত তালিবান নেতাদের বৈঠকের জায়গা বলেই পরিচিত ছিল, যেখানে তারা আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালানোর পরিকল্পনা করত। এই বাহিনী সেখানে নির্বাচনের জন্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে। একটি আন্তর্জাতিক তদন্ত দল বলছে যে এটা শনাক্ত করতে পেরেছে তারা যে 2014 সালে ইউক্রেনের আকাশে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের জন্য দায়ী রাশিয়ার সামরিক ব্রিগেডের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র। যৌথ তদন্ত দলটি এই উপসংহারে পৌঁছয় যে ফ্লাইট MH-17 বুক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওলন্দাজ জাতীয় পুলিশের উইলবার্ট পলিসিনের মতে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে রাশিয়ার 53তম বিমান বিধ্বংসী ব্রিগেড। পলিসিন দি নেদারল্যান্ডসের বুনিক শহরে এই দীর্ঘদিনের তদন্ত সম্পর্কে প্রাথমিক ফলাফল উপস্থাপন করতে গিয়ে এই কথাগুলো বলেন। ওই বিমান বিধ্বংসের সঙ্গে রাশিয়ার কোনো রকম সংশ্লিষ্টতার কথা ক্রেমলিন অবশ্য বারবার অস্বীকার করে এসেছে। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নৌমহড়ার নিমন্ত্রণ বাতিলের সিদ্ধান্ত গঠনমূলক নয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন এই সিদ্ধান্ত সত্ত্বেও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা পালন করে যাবে। বুধবার যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয় এই বলে যে দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আচরণ অস্থিতিশীল এবং যুক্তরাষ্ট্রের মহড়া নীতিমালার সঙ্গে অসঙ্গত।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত ওয়াশিংটন থেকে আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রেমকাস এবং ফেসবুকে সহায়তা করেছেন তাহিরা কিবরিয়া। আমি সঞ্জানা ফিরোজ আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.